মাদানির চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে যে গল্পটি শোনাতে যাচ্ছি সেই গল্প খুবই ঐতিহাসিক এবং শিক্ষণীয়। হযরত আদম আলাইহিস সালাম যখন এই পৃথিবীতে অবতরণ করলেন, হযরত আদম আলাইহিস সালাম শয়তানের ধোকায় পড়ে নিষিদ্ধ বৃক্ষের ফল খাওয়ার পর এই পৃথিবীতে আগমন করলেন এবং প্রায় 300 বছর আল্লাহ তাআলার ভয়ে কান্না করলেন এবং একজন মহান ব্যক্তির উসিলা দিয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন। আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করলেন। আজকে সেই গল্প আমরা শুনব এবং সেই মহান ব্যক্তি সম্পর্কেও আমরা জানব।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠান গল্প শুনে কোরআন থেকে এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় হচ্ছে, আজকে যে কোরআনী গল্পটি আপনাদেরকে শোনাবো সেটি হযরত আদম আলাইহিস সালাতু সালামের এই পৃথিবীতে আগমনের গল্প এবং হযরত আদম আলাইহিস সালাতু সালামের তওবার গল্প। এই ঘটনা সম্পর্কে যদি আমরা এটা বলি সেটা ভুল হবে না যে পৃথিবীতে সংঘটিত প্রথম দিকের যে ঘটনাগুলোর মধ্যে এটি একটি অন্যতম। হযরত আদম আলাইহিস সালাতু সালাম এবং হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনারা দুজন অনেক সুখ এবং আনন্দের সাথে জান্নাতের মধ্যে দিন যাপন করতে লাগলেন। আল্লাহ তাআলা ওনাদের দুজনকে বলেছিলেন যে জান্নাতের মধ্যে যা ইচ্ছা কোনো প্রকার বাধা বিপত্তি ছাড়া তোমরা খেতে পারো, কিন্তু শুধুমাত্র একটি বৃক্ষের ফল ছাড়া। সুতরাং সেই বৃক্ষের কাছেও তোমরা যেও না। সেই বৃক্ষ হয়তো আঙ্গুরের ছিল অথবা গমের। এমনইভাবে ওই দুজন অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই বৃক্ষ থেকে অনেক বছর পর্যন্ত, ওই গাছের ফল খাওয়া থেকে অনেক বছর পর্যন্ত বিরত ছিলেন, বেঁচে ছিলেন। কিন্তু তাদের যে শত্রু বা মানব জাতির যে শত্রু ইবলিস শয়তান, সে ইবলিস তাদের সাথে শত্রুতা করার জন্য সবসময় প্রস্তুত ছিল এবং শেষ পর্যন্ত সে একদিন তাদের অন্তরের মধ্যে কুমন্ত্রণা দিল, অশ্বাসা দিল এবং সে কসম করে বলল যে আমি তোমাদের দুজনকে বিপদগামী করব। তখন সে এভাবে অশ্বাসা দিল, কুমন্ত্রণা দিল যে আল্লাহ তাআলা তোমাদের উভয়কে যে বৃক্ষের ফল তোমাদেরকে খাওয়ার জন্য নিষেধ করেছেন সেটি কিন্তু অনেক সৌভাগ্যের একটি গাছ, সৌভাগ্যের একটি ফল। তো যারা এই বৃক্ষের ফলগুলো ভক্ষণ করবে তারা কখনো জান্নাত থেকে বের হবে না। তো প্রথমে সে হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অর্থাৎ শয়তান কুমন্ত্রণা দিল, অর্থাৎ এই কুমন্ত্রণার শিকার প্রথমে হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন এবং তিনি হযরত আদম আলাইহিস সালাতু সালামকেও এই ব্যাপারে বুঝিয়ে রাজি করলেন এবং কোনো উদ্দেশ্য ছাড়া, উদ্দেশ্যহীনভাবে ওনারা দুজনেই এই নিষেধকৃত যে ফল সেই ফল তারা দুজন খেলেন। আচ্ছা, এখানে একটি ব্যাপার হচ্ছে যে হযরত আদম আলাইহিস সালাতু সালাম যে ফল খেয়েছেন সেটা ওনার নিজের ইস্তিহাদের মাধ্যমে এটা বুঝে নিলেন যে সুতরাং সেটার কাছেও যেও না। অর্থাৎ ইস্তিহাদ মানে হচ্ছে এটি যারা মাদ্রাসা লেখাপড়া করেছেন, যারা আলিম আছেন তারা বুঝেন যে এটা ওনার একটি চিন্তা ভাবনার একটি ফল ছিল যে আল্লাহ তাআলা যে নিষেধ করেছেন সেটার কাছেও যেও না। তো এটা হয়তো সাধারণ নিষেধ ছিল বা এটা তানজিহি নিষেধ ছিল, অর্থাৎ এটাতে গেলে কোনো সমস্যা হবে না, এমনিতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তো এটি যদি না হয়, কেননা হযরত আদম আলাইহিস সালাতু সালাম একজন নবী এবং নবী হয়েও কখনো তিনি এই কাজ করতেন না, কেননা নবীরা সকল গুনাহ থেকে পাক বা পবিত্র। যাই হোক, হযরত আদম আলাইহিস সালামের এই অবস্থায় ইস্তিহাদি ভুল হলো আর ইস্তিহাদি ভুল হলে সেটা গুনাহের অন্তর্ভুক্ত হয় না, যেহেতু হজরত আদম আলহি সাল্লাতু সাল্লাম আল্লাহ তাআলার দরবারে অনেক বেশি নিকটবর্তী ছিলেন এবং অনেক ফয়েজ হাসিল করেছেন, তাই এই যে ইস্তিহাদি ভুলের মধ্যে যে মূল নীতি ছিল সেটা তিনি সরে গেলেন। আর সাথে সাথে অর্থাৎ যখন হজরত আদম আলহি সাল্লাতু সাল্লাম এবং হজরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই নিষেধকৃত ফল খেলেন, ওনাদের শরীর থেকে জান্নাতি পোশাক সরে গেল, উদাও হয়ে গেল এবং ওনারা একটি গাছের পাতা দিয়ে নিজেদের শরীরকে তারা আবৃত করলেন, তারা লজ্জাস্থান ঢাকলেন। এবং রব্বুল ইজ্জতের অর্থাৎ আল্লাহ তাআলার হুকুম হলো যে উভয়ে জান্নাত থেকে পৃথিবীর মধ্যে বা জমিনের মধ্যে অবতরণ করো বা চলে যাও। সে সময় তখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু সালামকে দুটি বিষয় সম্পর্কে জানালেন, দুটি বিষয় সম্পর্কে অবহিত করলেন। একটি হচ্ছে যে তোমার আওলাদদের মধ্যে একে অন্যের দুশমন হবে এবং সব সময় এই মানুষদের মাঝে দুশ্মনী চলতে থাকবে, আর অর্থাৎ ঝগড়া ফেসাদ চলতে থাকবে। এবং দ্বিতীয়টি হচ্ছে সারা জীবন তোমাদের উভয়কে দুনিয়ার মধ্যেই থাকতে হবে, এরপরই আমার কাছে আসতে পারবে। যেমন এভাবে কোরআনে পাকে আল্লাহ তাআলা খুবই সুন্দরভাবে এই ঘটনাটি বিবৃত করেছেন এবং খুব সুন্দরভাবে আল্লাহ তাআলা বলেছেন। আসুন আমরা কোরআনে পাকের আয়াত এবং অনুবাদ শ্রবণ করি।
বিসমিল্লাহির রহমানির রহিম। ফাআযাল্লাহুমা الشَّيْطَانُ عَنْهَا فَأَخْرَجَهُمَا مِمَّا كَانَا فِيهِ وَقُلْنَا اهْبِطُوا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ وَلَكُمْ فِي الْأَرْضِ مُسْتَقَرٌّ وَمَتَاعٌ إِلَى حِينٍ
كَانْجُ لِمَنْ تِكَوْنُ بَعْدْ أَتُبَرْ شَيْطَانُ জান্নাত থেকে তাদের পদস্থলন ঘটালে এবং যেখানে ছিল সেখান থেকে তাদেরকে আলাদা করে দিল। আর আমি ইরশাদ করলাম, তোমরা নিচে নেমে যাও, তোমরা পরস্পর পরস্পরের শত্রু এবং তোমাদেরকে একটা নির্ধারিত সময়সীমা পর্যন্ত পৃথিবীতে অবস্থান ও জীবিকা অবলম্বন করতে হবে।
প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই ইরশাদের রব্বানি অর্থাৎ আল্লাহ তাআলার হুকুম থেকে, আল্লাহ তাআলার এই ইরশাদ থেকে আমরা এই শিক্ষা পাই যে মানুষের মাঝে বিভিন্ন ধরনের অজুহাতে যে ঝগড়া চলছে বা চলবে এটা কখনো শেষ হবে না। হাজার চেষ্টা করুন, দুনিয়ার মধ্যে মানুষের মানুষের যে দ্বন্দ্ব, যে আমরা চাই অনেকে যে শেষ হয়ে যাক, কারণ এটা শেষ হবে না, এটা আল্লাহ তাআলার হুকুমের সাথে সম্পৃক্ত। কখনো একটি দেশ আরেকটি দেশের সাথে শত্রুতা করে থাকে বা শত্রুতা হয়, কখনো দিন মজুরের সাথে মালিকের সাথে ঝগড়া হয়, কখনো ধনী গরিবের সাথে শত্রুতা হয়, কখনো জাতিগত বা ভাষাগত দ্বন্দ্ব হয়, কখনো আত্মসম্মানের কারণে দুশ্মনী সৃষ্টি হয়, কখনো ইমানদার এবং বেঈমানদের মধ্যে ঝগড়া বিবাদ চলতে থাকে এবং মানুষের মানুষের শত্রুতার যেই বাজার সেটি সবসময় গরম থাকবে, কেননা আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু সাল্লামকে সেটা বলেছেন। যেমনইভাবে রাত এবং দিনের দ্বন্দ্ব, আগুন এবং পানির দ্বন্দ্ব, শীত এবং গরমের দ্বন্দ্ব যেমনইভাবে কখনো শেষ হয় না, অনুরূপভাবে মানুষ পরস্পরের সাথে মানুষের সাথে কখনো দ্বন্দ্ব শেষ হবে না, কেননা আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু সাল্লামকে আসার পূর্বেই সেই ঘোষণা দিয়েছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদান চ্যানেলের দর্শক শ্রোতা, মূল কথা হচ্ছে আমাদেরকে সবসময় নমনীয় থাকতে হবে, আমাদেরকে ভদ্র থাকতে হবে, আমরা কারো সাথে লড়াই করব না, বরং ধৈর্য ধারণ করে যতটুকু আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন, জীবন দিয়েছেন, ভালোভাবে সেই জীবন অতিবাহিত করার চেষ্টা করব। শান্তি এবং ভ্রাতৃত্বের কথা বলতে থাকবো ইনশাআল্লাহ, হয়তো এর দ্বারা আমরা সেই ঝগড়া ফেসাদ থেকে বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ। আসুন আমরা যেই গল্প আপনাদেরকে বলছি আমরা সামনের দিকে যাই। হযরত আদম আলাইহি সালাতু সালাম জান্নাত থেকে যখন এই পৃথিবীতে আসেন, তিনি 300 বছর পর্যন্ত লজ্জার কারণে আসমানের দিকে তিনি মাথা উঠাননি বা মাথা তুলে তাকাননি, আর তিনি সবসময় কান্না করতে থাকতেন বা কন্দনরত ছিলেন। রেওয়ায়েতের মধ্যে এসেছে যে পৃথিবীর সমস্ত চকের পানি যদি এক করা হয় তাহলেও অতটুকু হবে না যতটুকু হজরত দাউদ আলহি সাল্লাতু সালাম আল্লাহ তাআলার ভয়ে কান্না করেছেন। আর বলা হচ্ছে যে পৃথিবীর সমস্ত চোখের পানি এবং হজরত দাউদ আলহি সাল্লাতু সাল্লামের চোখের পানিও যদি একসাথে জমা করা হয় তাহলে হজরত আদম আলহি সাল্লাতু সাল্লাম যে আল্লাহ তাআলার দরবারে লজ্জার কারণে কান্না করেছেন সেই চোখের পানির সমপরিমাণ হবে না। আল্লাহু আকবার, কিভাবে না আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলার কাছে লজ্জিত হয়ে তিনি কান্না করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার ভয়ে কান্না করার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, এই লজ্জার মধ্যে তওবা লুকিয়ে থাকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে একটি মরফু রেওয়ায়েতের মধ্যে বর্ণিত আছে যে যখন হযরত আদম আলাইহিস সালাতু সালামের উপর ইতাবে ইলাহি হলো তখন তিনি তওবার চিন্তায় মশগুল ছিলেন। এই অবস্থায় ওনার স্মরণ হলো যে ওনাকে সৃষ্টি করার পর, তৈরি করার পর যখন তিনি আসমানের দিকে তাকিয়েছিলেন সেখানে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো তিনি চিন্তা করলেন যে আল্লাহ তাআলার মোবারক নামের সাথে যে আরেকটি নাম যুক্ত আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হয়তো এই মুহাম্মদ আল্লাহ তাআলার দরবারে অনেক মর্যাদাবান, অনেক মর্যাদা রাখে, মর্তবা রাখে। তখন তিনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন এবং আল্লাহ তাআলা ওনার নাম নিজের নামের সাথে সংযুক্ত করে আরশে আজিমে স্থান দিয়েছেন, সেটাও তিনি দেখেছিলেন। তাই তিনি আল্লাহ তাআলার দরবারে আরজ করলেন রাব্বানা
জালামনা আনফুসানা,
এর সাথে সাথে তিনি এটাও বললেন যে আস আলুকা বেহাক্কে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ হে আল্লাহ তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহ জালাল এর সৎকায় এবং ওনার শ্রেষ্ঠত্বের সৎকায় উনি যে মর্তবা তোমার দরবার থেকে পেয়েছেন সেই মর্তবার উসিলা দিচ্ছি, আমি তোমার দরবারে ফরিয়াদ করছি। হে আল্লাহ তুমি আমার গুনাহকে মাফ করে দাও। এই দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু সালামের দোয়াকে কবুল করলেন আর ওনার তওবাও কবুল হলো। এবং কোরআনে পাকে আল্লাহ তাআলা এই ব্যাপারে ইরশাদ করেন, আসুন আমরা কোরআনে পাকের আয়াত শ্রবণ করি।
آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم
কাঞ্চুর ইমান থেকে অনুবাদ। অতপর শিখে নিলেন আদম আপন প্রতিপালকের নিকট থেকে কিছু কালেমা, তখন আল্লাহ তাআলা তার তওবা কবুল করলেন, নিশ্চয় তিনি অত্যন্ত তওবা কবুলকারী দয়ালু।
প্রিয় ইসলামী ভাইরা এবং মাদান চ্যানেলের দর্শক শ্রোতা, এই ঘটনা থেকে আমরা কিছু জিনিস, কিছু শিক্ষা আমরা নিতে পারি। তার মধ্যে একটি হচ্ছে যারা আল্লাহ তাআলার দরবারে মকবুল, আল্লাহ তাআলার দরবারে মর্যাদা রাখে, মর্তবা রাখে, তাদের উসিলাই আল্লাহ তাআলার দরবারে দোয়া করা সেটি হচ্ছে জায়েজ। আর হযরত আদম আলাইহিস সালাতু সালামের সুন্নত, কেননা হযরত আদম আলাইহিস সালাতু সালাম হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছেন। একটি বিষয় হচ্ছে হযরত আদম আলাইহিস সালাতু সালামের তওবা 10ই মুহররম আল্লাহ তাআলার দরবারে কবুল হয় এবং আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু সালামকে জান্নাত থেকে বের হওয়ার সময় যে আরবি জ্ঞান এবং ওনাকে যে আরবি ভাষা, জান্নাতীদের ভাষা হচ্ছে আরবি, তো এই আরবি ভাষা, আরবি ভাষার জ্ঞান ওনাকে ভুলিয়ে দিয়েছিলেন এবং এর স্থানে ওনার মুখে, ওনার জিহ্বার মধ্যে বা ওনার হৃদয়ের মধ্যে সিরিয়ানি ভাষা দান করেছিলেন। কিন্তু তওবা কবুল হওয়ার পর ওনার মুখে আবারও আরবি ভাষা দান করে দিয়েছিলেন। আরও একটি বিষয় আমরা জানতে পারলাম যে হযরত আদম আলাইহিস সালাতু সালামের যে বিষয়টি, সেই ভুলটি ছিল সেটি হচ্ছে ইস্তিহাদি ভুল বা ইস্তিহাদি হাতা বলা হয়। আর ইস্তিহাদি ভুলের কারণে, ইস্তিহাদি হাতার কারণে গুনাহ হয় না প্রিয় ইসলামী ভাইয়েরা। তাই যারা হযরত আদম আলাইহিস সালাতু সালামের ব্যাপারে এটা বলে থাকে বা এটা ধারণা রাখে যে আদম আলাইহিস সালাতু সালাম গুনাহগার, তাহলে ওই ব্যক্তির নবীদের সাথে বেয়াদবির কারণে ওই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। কেননা আল্লাহ তাআলা হচ্ছেন মালিক এবং মৌলা, উনি ওনার খাস এবং নিকটতম বান্দাদেরকে বা বান্দাকে হযরত আদম আলাইহিস সালাতু সালামকে যা ইচ্ছা যেভাবে ইচ্ছা তিনি পরীক্ষা করতে পারেন, এভাবে আল্লাহ তাআলা ওনাকে সম্মানিত করেছেন। তো এই বিষয়ে আমাদের কোনো কথা বলার অধিকার নেই। মনে করুন আমার বাবা আমার দাদার সাথে কোনো একটি বেয়াদবি করেছে, তাহলে আমি আমার বাবাকে কখনো আমি বেয়াদব বলতে পারবো না। আমি বলবো আমার সন্তান হিসাবে আমাকে বলতে হবে যে আমার দাদার শানে বা আমার দাদার আমার আব্বা আর আবান আব্বার একটা ভুল হয়ে গেছে, আমার দাদা তাই আমার আব্বার উপর একটু নারাজ হয়েছে। কিন্তু আমি এটা বলতে পারবো না যে আমার বাবা বেয়াদব বা বেয়াদবি করেছেন। তদ্রূপ যারা বড় তারা যদি কোনো ভুল করে থাকেন সে বিষয়ে ছোটদের কোনো কথা বলার অধিকার থাকে না। এটা হচ্ছে আল্লাহ এবং তার রসুলগণের মামলা বা তার নবীদের মামলা, যে হযরত আদম আলাইহিস সালাতু সালাম একটা ভুল করেছেন, আল্লাহ তাআলা তাকে আবার মর্তবা দিয়েছেন, সম্মান করেছেন। এটা আল্লাহ তাআলা তার খাস বান্দা তার নিকটতম বান্দাকে যেভাবে ইচ্ছে সেভাবে পরীক্ষা নিয়ে আবার তাকে সম্মানিত করতে পারেন। সে ব্যাপারে বান্দা হিসেবে আমাদের কোনো কিছু বলার অধিকার নেই। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, কেউ যদি এই বাণীগুলো নিয়ে এই কথাগুলো নিয়ে কোরআনে পাকের দলিল বানাতে চায় তাহলে তাকে বলবো যে আল্লাহ তাআলা মানুষকে ওনার নবীদের প্রতি আদব মোহাব্বত তাজিম অনুসরণের কথা বলেছেন, তাজিম করার কথা বলেছেন। তাই আমাদের জন্য এটা ওয়াজিব যে আমরা আল্লাহ তাআলা সমস্ত নবীদের প্রতি যথাযোগ্য সম্মান প্রদর্শন করব। যদি আল্লাহ তাআলার প্রেরিত পুরুষগণের বা নবীদের তাজিমের প্রতি এতটুকু কমতি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সে শব্দ প্রয়োগ থেকে আমরা দূরে থাকব বা আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের আম্বিয়ে কেরামের প্রতি সঠিক ভালোবাসা সঠিক মহাব্বত দান করুক, ওনাদের প্রতি সঠিক তাজিম আদব করার বা রক্ষা করার তৌফিক দান করুক, এবং এই ঘটনা থেকে আমাদের সকলকে এই বিষয়টি শিক্ষার তৌফিক দান করুক যে বান্দা অনেক সময় গুনাহ করে বা বান্দার গুনাহ অনেক, কিন্তু মন থেকে যদি সেই বান্দা আল্লাহ তাআলার দরবারে তওবা করে এবং লজ্জা পায়, চোখের পানি ছেড়ে দেয় এবং হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উসিলার মাধ্যমে দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহকে মাফ করে দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সত্যিকারের তওবা করার তৌফিক দান করুক, আমাদেরকে নেক বানিয়ে দিক, মুখলিস বানিয়ে দিক এবং আশেক রসুল বানিয়ে দিক। আজকে এই অনুষ্ঠানটি এতটুকু করে আমরা শেষ করছি, পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। মাদানী চ্যানেল দেখতে থাকুন, পাঁচ ওয়াক্ত নামাজ জামাত সহকারে পড়তে থাকুন, বেশি পরিমাণে দরুদ পাক পড়তে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।